اللهم صل وسلم وبارك عليه. الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة فسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال النبي صلى الله عليه وسلم التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين. أو كما قال النبي صلى الله عليه وسلم بزرگان ملت আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন ধারণের জন্য হালাল রিজিক উপার্জনের দায়িত্ব দিয়েছেন। কোরআনের বিভিন্ন আয়াতে এটা তাকিদ করা হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। আবার অনেক আয়াতে রিজিকের যত হারাম পন্থা আছে আয় রোজগারের, সেইগুলো থেকে বাঁচতে বলা হয়েছে, নিষেধ করা হয়েছে। আমি এইমাত্র যে আয়াত পড়লাম সুরে জুমআ, এখানে বলা হয়েছে যখন আজান হয়ে গেল তোমরা খুতবার দিকে গুরুত্ব সহকারে চলে আসো খুতবা শোনার জন্য, সমস্ত বেচা কেনা বন্ধ করে দাও। এর মধ্যেই তোমাদের কল্যাণ যদি তোমরা বুঝো। বনি ইসরায়েলকে শনিবার মাছ শিকার করতে মানা করা হয়েছিল, ওটা তাদের জীবন যাপনের সোর্স ছিল। ওই দিনটা তাদের ইবাদতের দিন ছিল, আল্লাহ নিষেধ করে দিয়েছিল। ওরা কিছু হেলা করছিল, ওই দিন মাছ আটকায় রাখত, পরের দিন স্বীকার করত, আল্লাহর সাথে ধোকাবাজি। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলোর শুকর আর বান্দর বানাই দিলেন সব। এরা তিন দিন চাষাবেশি করল, কান্নাকাটি করল, করার পরে মরে গেল। এটাও কোরআন শরীফে আসছে। এর অর্থ হল জীবিকা নির্বাহের জন্য আল্লাহ তাআলা একটা সীমারেখা দিয়েছে। তাদেরকে মানা করছিলেন শনিবার, আমাদেরকে মানা করা হয়েছে জুমার দিন যখন প্রথম আজান হবে তখন আর বেচা কেনা জায়েজ নেই। আপনি হালাল টাকা দিয়ে কিনবেন, হালাল টাকা দিয়ে হালাল মাল কিনবেন, সেটাও নাজায়েজ। সেটাও গুনাহের কাজ। হালাল টাকা কিনছেন হালাল, কিন্তু জুমার আজানের পরে অন্য কোন কাজ করা যাবে না, শুধু জুমার দিকে আসা, জুমার প্রস্তুতি, এটা অনুমতি আছে। তো এই জন্য ওলামা কেরামের সাথে যোগাযোগ রাখতে হবে, শরিয়াতে হালাল পদ্ধতি কি কি রাখছে, হারাম পদ্ধতি কোনগুলোকে বলেছে, এটা জানা নিজের বিবেক দ্বারা সম্ভবপর না। কোরআন হাদিস থেকে জানতে হবে এটা হালাল এটা হারাম, কারণ এটা একটা ফরজ দায়িত্ব, নফল দায়িত্ব না। হালাল রিজিকের জন্য ফিকির করা, চেষ্টা তদবির করা ফরজ দায়িত্ব। এই জন্য অন্য আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, বাতিল তরিকায় তোমরা কারোর থেকে মাল নিও না, কারোর সম্পদ বাতিল তরিকায় নিও না, নাজায়েজ তরিকায় নিও না। ওয়ালা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাযিম মিনকুম। হ্যাঁ, তিজারতের মাধ্যমে দিতে পারো, কিন্তু সেইখানে শর্ত দিছে দুজনের সম্মতি লাগবে, দুজনের সম্মতি লাগবে। অনেক লোকের গায়ে খুব শক্তি আছে, আর সময় মাল নিয়ে যায়, জিজ্ঞাসাও করে, মনে চাইলে কিছু টাকা দেয়, আসলে কত দাম কি জিজ্ঞাসাও করে না। এই দাপট কি থাকবে? এক মিনিটে দাপট শেষ হয়ে যায়। দেখা যাইতেছে বুকের বাম পাশে একটু ব্যথা করতেছে, হাসপাতালে নিচ্ছে, ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে উনি তো পথেই মারা গেছেন। এই হল মানুষের দাপট, বাম পাশে একটু ব্যথা করল, হ্যাঁ গ্যাস্ট্রিকের হইতে পারে আর হার্টের হইতে পারে। আপনি সরদের গেটে যদি কিছুক্ষণ দাঁড়ায় দেখেন কয়জনকে চিকিৎসার জন্য ঢুকানো হয় আর কয়জনকে ফেরত দেওয়া হয়, হতভম্ব হয়ে যাবেন। দেখবেন যে ম্যাক্সিমাম গাড়ি ফেরত দেওয়া হতেছে, পথে চলে গেছে, কোথায় গেল দাপট? হারাম তরিকায় আল্লাহ রাব্বুল আলামিন মাল অর্জন করতে নিষেধ করে দিছে, হারাম করে দিছে। জায়েজ পর্দায় করলে ইবাদত সওয়াব, আল্লাহর নৈকট্য লাভ। আমি এইমাত্র হাদিস পড়েছি, যারা সততার সাথে ব্যবসা করে, সততার সাথে ব্যবসা করে, তাদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, নেক লোকদের সাথে, শহীদদের সাথে তাদের হাসর হবে। তো এটা যদি ইবাদত না হতো, হালাল পন্থায় মাল নেওয়া যদি ইবাদত না হইত, তো নবীদের সাথে তার হাসর হওয়ার কোন অর্থ থাকতো না। বহুত বড় ইবাদত, মানুষ মনে করা লাভের জন্য, ব্যবসা লাভের জন্য লাভ, লাভ দুই নম্বর, এক নম্বর সেবা। যারা ব্যবসা করে শরীয়ত বলে তোমার এক নম্বর নিয়ত হল সেবা, আমি জনগণকে সেবা করতেছি। লাভ তো অটোমেটিক হবে, আল্লাহ দেবে। গাভী কিনলে তো দুধ হবে, ব্যবসা করতেছেন সততার সাথে, আল্লাহর ওয়াদা, আল্লাহ বরকত দিবেই। নিয়ত ঠিক করতে হবে, তখন এটা ইবাদত হবে। এজন্য হালাল সোর্স কি? জমিনে ফসল উৎপাদন করা হালাল সোর্স, হালাল ব্যবসা করা হালাল ব্যবসা। আপনি টেলিভিশনের দোকান দিলেন, হালাল ব্যবসা না, হালাল ব্যবসা করা এটা ইবাদত। মাল উৎপাদন করা, হালাল মাল উৎপাদন করা এটা ইবাদত। হালাল চাকুরি করা, হালাল চাকুরি না, জায়েজ চাকুরি না। কেউ সিনেমার হলে চাকরি নিছে, কেউ সুদী ব্যাংকে চাকরি নিছে, কেউ জোয়ার দোকানে চাকরি নিছে, এগুলো চাকরি হারাম, হারাম। এরকম শরীয়তে অনেক কিছুকে হালাল করছে, অনেক কিছুকে হারাম করছে। হালাল মোটামুটি এইগুলো, জমিনে ফসল লাগানো, চাকুরি করা, হালাল চাকুরি করা, ব্যবসা করা, মাল কেনে বেচে ব্যবসা করা, মাল উৎপাদন করা, হালাল। এর বাইরে কত সোর্স আছে। আজকাল বিভিন্ন ব্যবসা বিদেশ থেকে আসতেছে, এর সব জুয়া। আপনি পণ্য কিনলেন, আর দুইজনকে নিয়ে আসলেন, তা আপনি খালি লাভ পাইতে থাকবেন। ওরা প্রত্যেকে আর দুইজনে নিয়ে আসবে, এইভাবে লাভ পাইতে থাকে। এই ব্যবসার মধ্যে হারামের প্রায় 10 রকম কারণ পাওয়া যায়, তার একটা পাওয়া গেলে হারাম হয়ে যায়, এইরকম 10টা কারণ পাওয়া যায়। এই ছিল, এখন তো নেই, ডেস্টিনি 2000। এই ব্যবসা অনেক আসতেছে, এগুলো জুয়া। বর্তমান যে শেয়ার বাজার, এটাও বৈধতার মধ্যে পড়ে না। শরিয়াতে শেয়ার বাজার আছে, কিন্তু সেটা হল ব্যবসার লাভের সাথে আপনার শেয়ার সার্টিফিকেটের দাম বাড়বে। বছর শেষে কোম্পানি যদি দেখে ব্যবসায় লাভ হয়েছে, তাহলে 100 টাকার শেয়ার হয়তো 120 টাকা হয়ে যাবে। কোম্পানির লাভ লোকসানের সাথে ওই শেয়ার জড়িত, আরো শর্ত আছে। এই শর্তের সাথে শরিয়াতে শেয়ার কেনা বেচা করা জায়েজ। আপনি ওই কোম্পানির অংশীদার হয়ে গেলেন, কিন্তু বর্তমানে যে শেয়ার মার্কেট হয়ে গেছে, এটার সাথে মূল ব্যবসার সাথে এখন আর কোনো কানেকশন নেই, কোনো কানেকশন নেই, এটা আলাদার একটা ব্যবসা। কিছু অসাধু লোক কিছু দালাল নিয়োগ করে একটা দাম বাড়াই দিচ্ছে, দিয়ে সে মুনাফা নিয়ে যেতেছে, হঠাৎ করে দাম পড়ে দিতেছে, হঠাৎ দাম পড়ে দিচ্ছে। এইভাবে মানুষ প্রতারিত হইতেছে, কোটি কোটি টাকা গায়েব হয়ে যেতেছে। কজন লোক লাফালাফি করে 100 টাকা শেয়ার, 300 টাকা 3000 টাকা বানাই দিছে, অথচ কোম্পানির লাভ হয় নাই, কিন্তু এরা নিজেরা খুব কেনা বেচা করছে, কাগজ খুব কেনা বেচা করছে। হঠাৎ গায়েব, মাড়োয়ারিরা গায়েব, আবার ওই 100 টাকা শেয়ার 3000 ছিল, এটা 50 টাকা হয়ে গেছে। মাঝখান দিয়ে কত লোক যে ফকির হয়ে গেল, কত লোক হার্ট ফেল করল, কত লোক ব্রেন স্ট্রোক করল, সব শেষ। হারাম এমন একটা জিনিস যে হারামে আরাম নেই, শুধু আখেরাতে কষ্ট হবে তা না, দুনিয়া তো এই হারাম করতে মানুষ নানান রকম বিপদে পড়তেছে, কষ্টে পড়তেছে, অনেক ক্ষতিগ্রস্ত হইতেছে। এই শেয়ার বাজার আমি বহু বছর আগের থেকে নিষেধ করতেছি যে এটা এখন জুয়া হয়ে গেছে, জায়েজ ভাবে করা যায় তো? উলামা কেরাম থেকে ফতোয়া নিয়ে জায়েজ ভাবে করা যায় তো? কিন্তু যারা এই মার্কেট চালায় তারা তো মুফতিদের কাছ থেকে ফতোয়া নেয় নাই, আর তারা শরিয়াতের ফর্মুলা জানে না, তারা বিদেশ থেকে একটা স্যাম্পল আনছে ওটা চালাইছে। কাফেরদের দেশ থেকে স্যাম্পল আনলে এটা জায়েজ হবে কিভাবে? তারা কি হালাল হারাম বুঝে? এই জন্য হালাল হারাম বুঝতে হবে। মদ জুয়া এগুলো সম্পর্কে তো কঠিন নির্দেশ আছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুন মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। এগুলো সম্পর্কে আল্লাহ বলতেছেন মদ জুয়া যে এগুলো নাপাক, অপবিত্র, মিন আমালি শয়তান, শয়তানের কাজ। যে জড়িত হল সে ইবলিসের দলে চলে গেল। মিন আমালি শয়তান মুমিনদেরকে বলতেছে ফাজতানিবু, তোমরা এই শয়তানের আমল থেকে কাজের থেকে দূরে থাকো, দূরে থাকো, অপবিত্র বলা হয়েছে। এখানে একজন কোটিপতি হয়ে যায় আর লক্ষ লক্ষ লোক তাদের মাল নষ্ট হয়ে যায়, জুয়াতে হয় কি? একজনে খুব কোটিপতি হয়ে যায়, দু একজন কিছু পায় সামান্য, বাকিরা সব মাহরুম, সব মাহরুম বঞ্চিত, আর একজন আঙ্গুল ফুলে কলা গাছ। এই ধরনের ঠকবাজি বৈষম্য ইসলাম অনুমোদন করে না। ইসলাম যত ব্যবসা বাণিজ্য জায়েজ করছে দুনু ব্যক্তির দিকে খেয়াল রাখছে, কোন পক্ষ যেন না ঠকে। চোখ দুটা কেন? তোমার দিকেও দেখো, তোমার ভাইয়ের দিকেও দেখো, তুমিও বাঁচো, ভাইকেও বাঁচাও। আল্লাহ তো বেবিটেক্সের মতো একটা চোখ দিতে পারতেন, বেবিটেক্সের মতো একটা চোখ দিতে পারতেন, দুটা কেন দিলেন? এর কারণ আছে না? তুমিও বাঁচো, ভাইকেও বাঁচাও। কিন্তু মানুষের মধ্যে যদি এলেম না থাকে, আল্লাহর ভয় না থাকে, তো সে দুনু চোখ দিয়ে নিজেরটা দেখে, ভাই জাহান্নামে যাক। এ তো বাঘ ভাল্লুকের চরিত্র, তো বাঘ ভাল্লুকের চরিত্র, সে ঘাড় মটকায় খাবে, এ ছেলে পেলে এতিম হয়ে গেল, বউ বিধবা হয়ে গেল, এটা বাঘের কিছু আসে যায় না। মানুষ বাঘ ভাল্লুক হয়ে গেছে, জুলুম করতে করতে বাঘ ভাল্লুক হয়ে গেছে। আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় জমি বর্গা দেওয়ার দুটা সিস্টেম ছিল। একটা সিস্টেম ছিল মালিক যে সে বলতো খালের কিনারা দিয়ে যে ফসলগুলো হবে এইগুলো আমাকে দিবা, এর বাইরের গুলো তুমি নিয়ে দেবা। তো দেখা যেত কোন সময় ওই খালের কিনারার অংশে হয়েছে আর দেখলো উঁচা হয় নাই। ওই বেচারা এত মেহনত করলো করে জমিনওয়ালা পাইল আর ওই বেটা একদম মারুম, একদম বঞ্চিত। এই একটা ছিল। আর একটা পদ্ধতি ছিল, জমিনওয়ালা বলে দিত যে আমার জমিনে ফসল লাগাও, আমাকে কথার কথা 20 মণ দিবা, 20 মণের বেশি যা হয় এটা তোমার, এটাও মান্না করে দিলেন। কারণ অনেক সময় দেখা যায় হয়তো ওই 20 মণ বা 18 মণ হয়েছে, বেশি হয় নেই, ওই লোকটা এত খাটাখাটনি করে এখানে চাষ করলো, হ্যাঁ, তারপরে শস্য ফলালো, কত মেহনত করতে হয় কিচ্ছু পেল না। এক পক্ষ বঞ্চিত হয়ে গেল, হুজুরে তাকে হারাম করে দিলেন যে তোমরা যে দুটা চালু রাখছ জাহেলিয়াতে জামানা থেকে এর একটাও চলবে না। কি করতে হবে? ইসের মধ্যে আসো, পার্সেন্টেজের মধ্যে আসো, আধা আধি নাও, দশানা ছয়ানা নাও, এরকম হিসাবের মধ্যে আসো, যাই হোক কম বেশি দুজন পাইবা, দুজন পাইতে হবে। অনেক দালাল আছে, ব্রোকার আছে, তাদের কাছে এইভাবে জমিন দেওয়া হয়, আমার এই জমিনটা 20 লাখ টাকা বেচে দেবা, বেশিটা তোমার, 20 লাখ টাকা বিক্রি করে দিবা, বেশিটা তোমার। শরীয়তে জায়েজ নেই। কেন? ওই একই কারণ, হইতে পারে যে 20 লাখ টাকা দাম বেশি পাওয়া গেল না, ওই বিচারা অনেক দৌড়দৌড়ি করে এর থেকে বাড়াইতে পারল না, তো সে যদি 1 মাস দৌড়াইলো আপনার জমিনের পিছনে, দৌড়ে কি পাইল? কিচ্ছু পাইল। এরকম হবে না, এমন পন্থা অবলম্বন করতে হবে সে যে আপনার জমিনটা বেচার জন্য দৌড়াইল তারও কিছু পাইতে হবে। হয় বললে যে এটা বেচে দাও, তোমাকে আমি 1 লাখ টাকা দিব, বা তোমাকে আমি প্রতি লাখে 5,000 করে দিব, মানে যাতে সেই লোকটা মাহরুম না যায়, বঞ্চিত না হয়, এটা বলতে হবে। এই জন্য ওলামা কেরামের সাথে যোগাযোগ রেখে আমাদের ব্যবসা বাণিজ্যগুলো, যারা ব্যবসা বাণিজ্য করি, ফতোয়া নেওয়া দরকার। প্রত্যেকের ব্যবসার ধরন ভিন্ন, প্রত্যেকের সিস্টেম ভিন্ন, যাতে এটা ইবাদত হয়, এটার বিনিময়ে জান্নাত পাওয়া যায়, ফতোয়া নিতে হবে। আর যেগুলো হারাম করা হয়েছে, যে এক পক্ষ আঙ্গুল ফুলে কলা গাছ হয়, এই যে জুয়া, এগুলো তো আগে এত শোনা যায় নাই, এখন দেখা যাচ্ছে পুরো বাংলাদেশ হয়ে গেছে, পুরো বাংলাদেশ হয়ে গেছে, এগুলো বিদেশ থেকে আমদানি করা হয়েছে। কিছু লোক কোটিপতি হয়ে যেতেছে, কিছু লোক নিঃস্ব হয়ে যেতেছে। এইখানে একটা মানুষ ধ্বংস হইতে যা যা লাগে এই ক্যাসিনোর মধ্যে সব আছে। জোয়া খেলে অর্থনৈতিক দিক দিয়ে সে ফকির হইতেছে, মদ আছে এটা খেয়ে স্বাস্থ্য নষ্ট করতেছে, নারী আছে এটা দিয়ে চরিত্র নষ্ট করতেছে, তো তার স্বাস্থ্য শেষ, তার টাকা পয়সাও শেষ, তার চরিত্র শেষ। তো এটা কি, এটা মানুষ থাকলো না পশু হয়ে গেল, পশু হয়ে গেল। এসব ব্যবসা মানুষকে পশু বানায়, জানোয়ার বানায়। আর যারা এখানে আসে এদের সমস্ত লোকের যে গোনা হয়, যে এটা চালু করে তার একার ওই পরিমাণ গোনা হয়, একার লাখো লাখো লাখের গোনা নিজের কান্ধে নিচ্ছে। নিজের গোনা নিয়ে কৈফিয়ত দেওয়া সম্ভবপর না, সেখানে কোন সাহসে আমি লাখো লাখো লোকের গুনাহের দায়িত্ব কান্ধে নিচ্ছি? আমার কি আল্লাহর প্রতি ভয় নেই? জাহান্নামের প্রতি ভয় নেই? আখেরাতের প্রতি জবাবদিহিতা নেই? আমরা কিসের মুসলমান, কিসের মুসলমান? তো আমার সার কথা এই যে আল্লাহ দুনো রকম রাখছে, বৈধটাও রাখছে অবৈধটাও রাখছে। আমাদের দায়িত্ব ওলামায়ে কেরামের থেকে জানতে হবে হালাল কোনটা। প্রত্যেকটা হালালের জন্য কিন্তু শর্ত আছে, প্রত্যেকটা হালালের জন্য শর্ত আছে। এটা হালাল হবে এই শর্তে, ওই শর্ত বাদ গেলে হালাল হবে না। ইসলামী ব্যাংকগুলো যদি মাল নিজে কেনে কোন দোকান থেকে, তারপরে আপনার কাছে বেচে, ঠিক আছে, এটার নাম মুরাবাহা, জায়েজ। নিজে কিনতে হবে, নিজের গোদামে রাখতে হবে, তারপরে আপনার সাথে কথাবার্তা হয়ে আপনাকে বাকিতে দিবে, দাম একটু বেশি ধরবে, জায়েজ। এখন তারা কি করতেছে? জনবল নেই, এই নেই, সেই নেই, এসব কয়ে তারা কিনতেছে না। তাদের কোন গুদাম আছে কিনা তাও আমি জানি না। আপনি কোন দোকান থেকে কিনতেছেন বলে সেই দোকানের নাম বলেন, আমরা ওই দোকানের নামে চেক দিয়ে দিচ্ছি। এইভাবে তারা যে ব্যবসা করতেছে হালাল হইতেছে না। আপনাকে বাড়ি করার জন্য এক কোটি টাকার চেক দিল, দিয়ে আপনার থেকে 100 কোটি টাকা নিয়ে গেল, এত কম টাকা দিয়ে বেশি টাকা দিল, সে তো মাল কিনে বেচে নাই। মাল কিনে বেচলে তো যায় যেত, সে চেক দিয়ে আপনার থেকে বেশি নিচ্ছে। এই জন্য তাদের ইনভেস্ট সহি না। ইনভেস্ট যখন সহি না, আপনাকে বছর শেষে যে মুনাফা দিচ্ছে ওটাও সহি না, ওটাও হালাল না। আপনি যতই ইসলামী নাম দেন, যতই ইসলামী নাম দেন আর সব কোরআনের আয়াত লিখে রাখেন, আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম, আর কয়েকটা মেয়েকে স্কাপ পরাই দিলেন, দিয়ে একদম ইসলামী ব্যাংক, এইসব তো সাইনবোর্ডের নাম ইসলাম না। শর্ত মতো করতে হবে, শর্ত সারা এক মতো করতে হবে। মৌলিক শর্ত যদি ইসলামী ব্যাংক আপনার করতে হয়, তা আপনাকে ব্যবসার অনুমতি দিতে হবে। কিন্তু বাংলাদেশ ব্যাংক তো দেয় না। বাংলাদেশ ব্যাংক সব ব্যাংককে কন্ট্রোল করে। তাদের মূল নীতি হল, তুমি ব্যাংক, তুমি মুদ্রার ব্যবসা করবা, তুমি মালের ব্যবসা করতে পারবা না। বাংলাদেশ ব্যাংককে বুঝায় ইসলামী ব্যাংক করলা, যতদিন এই নীতি পরিবর্তন করাইতে না পারবে ততদিন পর্যন্ত এদেশে কোন ইসলামী ব্যাংক করা সম্ভবপর না, অসম্ভব। তো ইসলামে এই ব্যাপারে বিস্তারিত মশলা আছে, বিস্তারিত মশলা আছে। তো ইবাদত, ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহকে জিজ্ঞেস করলেন, যে আপনি এত কিতাব লিখলেন আমাদের আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির দ্বিতীয় সাগরেন, এত কিতাব লিখলেন, তাসাউফের কোন কিতাব লিখলেন না, আত্মশুদ্ধির কোন কিতাব লিখলেন না? কয় লিখছি তো, কোনটা লিখছেন? কয়ে দামেও সগির। লোকেরা করলো ওখানে তাসাউফ কোথায়, ওখানে তো সব কেনা বেচা কোনটা জায়েজ কোনটা না জায়েজ এই লেখা আছে। বলে এইটাই তো তাসাউফ, তোমার রিজিক যদি হালাল হয়, হালাল রক্ত যে হাটে আসে ওই হাট গোনার দিক যাবে না, গোনার পরিকল্পনা করবে না। উনি বলেন এইটাই তাসাউফ, আমি যে ব্যবসার মশলা লিখছি এটাই তাসাউফ। সাহাবায়ে কেরামের ব্যবসা দেখে দেখে লোকেরা মুসলমান হইত, দাওয়াত দেওয়া লাগত না, ব্যবসার ধরন দেখে মানুষ আকৃষ্ট হয়ে যেত। পিওর মাল নাই, কোন ধোকাবাজি নেই, ফাঁকিবাজি নেই, ভেজাল নেই, আবার ফেরত দিতে আসলে খুশি মনে ফেরত নিয়ে নিচ্ছে। কারণ আমরা তো লিখে দেই যে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, আর তারা ফেরত নেওয়ার জন্য অপেক্ষা করতেন। কেন? এক হাদিস আসছে যে ব্যক্তি বিক্রিত মাল ফেরত নেয়, হাশরের ময়দানে আল্লাহ তাআলা তার গোনাকে ফেরত নেবেন, অর্থাৎ মাফ করে দিবেন। এই আশায় তারা বসে থাকত, আমরা উল্টোটা লিখে দিছি। তবে লিখলে এটা লেখেন এই দোকানে বিক্রিত মাল ফেরত না হয়। এইসব চরিত্রগুলো কাফেররা নিয়ে গেছে, কাফেরদের দেখে দেখেন ফেরত নেয়, এই কারণে বিশ্ব বাজার কাফেরদের হাতে। নবী যদি মূলনীতি দিয়ে গেছে এলে মুসলমানরা ধরে রাখে নাই, মুসলমানরা ধোকা ফাঁকিবাজি দুই নম্বরই ভেজাল এগুলোর মধ্যে পড়ছে। আর মূল নীতি, কাফেররা ব্যক্তিগত জীবনে অনেক কিছু হারাম কাজ করে, নাজায়েজ কাজ করে, খুব খারাপ, কিন্তু ব্যবসার মধ্যে অনেক কাফের পাইবেন কোন দুই নম্বরে নেই, এক কথা, কোন ফাঁকিবাজি নেই। তো ওরা উঠে গেছে। ইসলামী রীতিনীতি যদি কেউ গ্রহণ করে তো ইমান থাকলে দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ, ইমান না থাকলে দুনিয়াতে লাভ আখেরাতে কিছু নেই। তো কাফেররা আমাদের রীতিনীতি নিয়ে দুনিয়াতে উঠে গেছে, আর আমরা নবীদের নীতি রীতিনীতি বাদ দিয়ে আমরা ফকির হয়ে গেছি। আমরা যে মাজহাব মানে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আবু হানিফা রহমাতুল্লাহ, যদিও উনি কোরআন হাদিসের বড় বড় আলেম বানাইতেন, কিন্তু ওনার ব্যবসা ছিল লোক দিয়ে পরিচালনা করতেন। একটা ঘটনা বলবো, শেষ। একদিনের কিস্সা, একটা লোক একটা মাল বিক্রি করতে আসে, কাপড় বিক্রি করতে আসে। তো উনি জিজ্ঞেস করছে কত বেচবা, সে একটা দাম বলছে এত বেচব। তখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বললেন, তুমি তো মনে হয় দাম জানো না, তুমি যে দাম কইছ দাম তো তার না, দাম তো আরো বেশি, তুমি তো ভুল দাম চাইছো আমার কাছে, এর আসল দাম এই। পরে উনি কি করলেন, আসল দাম দিয়ে ওই মালটা কিনলেন, তারে ঠকতে দিলেন না। ভাই ঠকা মানে আপনি ঠকা, ভাই ঠকে গেল আপনি ঠকে গেলেন, এটাই কোরআন বলছে। সহি দাম দিয়ে কিনলেন, আমরা হলে তা ওই তো চাইছে, আমার কি করার আছে, ওই কম চাইছে, 1000 টাকার মাল 300 টাকা চাইছে, আমি 300 টাকা কিনে নিছি, 1500 টাকা বিক্রি করছে। আমরা করতাম এটা, ওনারা তা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। ব্যবসা দেখে দেখে দুনিয়ার মানুষ মুসলমান হয়েছে, সাহাবারা নদী পথে চীন পর্যন্ত গেছে, একখানতে মাল কিনছে আর একখানে বেচছে, তাদের ব্যবসা দেখে দলে দলে লোক ইসলাম গ্রহণ করছে। আর আমাদের ব্যবসা দেখে যে সমস্ত কাফেররা মুসলমান হইতে চাইতেছে তারা পিছাই দিতেছে। মুসলমানরা এত বাটফারি করে, আমরা তো এত করি না, আমরা তো আগের থেকে ওদের থেকে ভালো আছি, তাহলে আর মুসলমান হয়ে লাভ কি? আবার কেউ কেউ বলে কিতাবে যে মুসলমান পাওয়া যায়, প্র্যাকটিক্যাল ফিল্ডে তো সেই মুসলমান দেখি না, কিতাবে মুসলমান একরকম আর এইগুলো আর একরকম, তো এই মুসলমান হয়ে তো আমার কোনো লাভ হবে না। আমরা ইসলামের পথে বাধা হয়ে দাঁড়াইছি। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।